হাই সকলে সোহে ছুটে রবকে করে নারাজি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করি। ইনশাআল্লাহ আজকেও একটি খুব সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, 10-10 বার দরুদ পাক পড়ে এত বড় মহান ফজিলত প্রতিদান আমরা পেতে পারি যদি আমরা এটার উপর আমল করতে পারি। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এটার উপর আমল করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের সৌন্দর্য। যে হ্যাঁ, জান্নাত, এটা কে না পেতে চায়, কে না যেতে চায়? সকল মুমিন মুসলমান এর এটাই তামান্না, এটাই আশা, এটা আকাঙ্ক্ষা যে যাতে আমরা জান্নাতে যেতে পারি। দুনিয়াতে কেউ ভালো কাজ করে কেন করে? জান্নাতে যাওয়ার আশায়। এবং সেই জান্নাতে যেতে চায় যে জান্নাতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দ্বারা সজ্জিত করে রেখেছেন। জান্নাতকে কী কী দিয়ে তৈরি করা হয়েছে এবং জান্নাতের সৌন্দর্য কেমন, ইনশাআল্লাহ আমরা সেটা জানার চেষ্টা করব। আমির আল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, সে দোয়া হচ্ছে যে যখনই আমরা দোয়া করব এটাই দোয়া করব যে হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে তোমার হাবিবের প্রতিবেশিত্ব নসিব করো। জান্নাত তো আটটা আছে, জান্নাতের অনেক প্রকার ভেদ আছে, কিন্তু যে জান্নাতে নবী পাক থাকবেন সেই জান্নাত যদি আমাদের নসিব হয় তাহলে সদা সর্বদা ওই জান্নাতে নবী পাকের দিদার নসিব হবে। তো আমরাও যখনই দোয়া করব তখন নবীর সাথে জান্নাতুল ফিরদৌসে প্রতিবেশী হওয়ার দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, নসিব করুক। আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের কাউসার ভাই এবং সাইফুল ভাই, ইনশাআল্লাহ করিম ওনাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব। নাতখা হিসেবে আমাদের আসাদ ভাইও আছেন, ওনার কাছ থেকে আমরা কালাম শুনব। আসুন আলোচনায় যাওয়ার আগে আমরা একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনা দিকে আমরা অগ্রসর হব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله يا مدينة جب أجينا هاي تو كل جب يا نبي উঠা দিখা দো চেহারা,
Oh,
ساتھ میں ہے، اٹھا دو پردہ، دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے، زمانہ تاری کی ہو
দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা আলোচনার বিষয় নিয়েছি জান্নাতের সৌন্দর্য। সাইফুল ভাই, জান্নাত
সাজ্জিদুল মুরসালিন লিয়াকত ভাই, মাশা আল্লাহ আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এটা প্রত্যেকটা মুসলমানের অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের দয়াতে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। তা আল্লাহ পাক নিজ আনুগত বান্দাদের জন্য, আল্লাহ পাক নেক বান্দাদের জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে কীভাবে সুসজ্জিত করেছেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে কী কী নিয়ামত রেখেছে। কিতাবের মধ্যে আসছে জান্নাত হচ্ছে এমন একটা জিনিস যেটার আলোচনা যখন করা হয় তো যারা শ্রবণ করে তো এদের মন চায় যেন আমি জান্নাতের মধ্যে চলে যাই।
সুবহানাল্লাহ,
মানে আল্লাহ আমার আল্লাহ পাক জান্নাতকে এমন ভাবে সাজিয়েছে, মানে এমন এমন নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছে যেটার ব্যাপার আসছে এটা কেউ কখনো কল্পনা করতে পারবে না, কারো ধ্যানের মধ্যেও আসবে না। এটা আমার কথা না, মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে আসছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সমূহ তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো অবলোকন করেনি এবং যার রূপ মাধুর্যের কথাও কোনো কান কখনো শ্রবণ করেনি এবং কোনো মানুষের কল্পনার জগতেও এর প্রকৃতির ধ্যান ধারণাও আসেনি। এইরকম নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছে। তো আমরা ইনশাল্লাহ আজকে জান্নাতের কিছু আলোচনা শুনবো, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা কিভাবে সৃষ্টি করেছেন, দরজা কত বড়, জান্নাতের মাটি কীরকম হবে, জান্নাতের মধ্যে সৌন্দর্য জিনিস কী কী আছে। আর এটা মনে রাখেন লেখক ভাই, জান্নাতের মধ্যে যেটা সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার।
সুবহানাল্লাহ,
জান্নাতবাসীরা যেটা সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী হবে সেটা হচ্ছে কি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে দেখবে। এটা কিরকম সৌভাগ্যের বিষয়। মাদানী দর্শক, আপনি খেয়াল করুন না, আমার প্রতিপালক যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমি আজকে দুনিয়ার মধ্যে আছি, দুনিয়াতে কত কিছু না আমরা দেখেছি, তো ওই সময়টা কেমন হবে
যাকে সদা সর্বদা স্মরণ করছি, ডাকছি,
যাকে আমরা
যার জন্য রোজা রাখছি, যার জন্য ইবাদত করছি,
যার জন্য নামাজ পড়ছি,
আল্লাহ
মানে সকল কিছু আমরা আল্লাহ পাকের জন্যই করতেছি।
জি,
তো এই যে আমাদেরকে আল্লাহ পাক দিদার দিবে ওই মুহূর্তটা কেমন হবে যে আমি আমার আল্লাহকে দেখব, আমি আমার প্রতিপালককে দেখবো জান্নাতের মধ্যে। আচ্ছা, আমরা এখন তো আমার নবীর জন্য কান্না করি, অনেক আছে মাশাআল্লাহ আমার নবীর বিরহে, আমার নবীর কল্পনায় আল্লাহ রাসূলের জিয়ারত পাওয়ার জন্য চোখ থেকে পানি আসে, এটা বড় সৌভাগ্যের বিষয়। তো জান্নাতের মধ্যে গেলেও মানুষ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করতে পারবে, আল্লাহ রাসূলের প্রতিবেশী হতে পারবে। তো এই জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো আছে এর কিছু নিয়ামতের কথা আরজ করব, কারণ এটা এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, এমন সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, এটা বলে দিন চলে যাবে, রাত চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু জান্নাতের নিয়ামতের আলোচনা শেষ হবে না। তো বরকতের নিয়তে মাদানী দর্শক আমরাও শুনি, আপনিও শুনুন যে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে কী কী নিয়ামত রেখেছে যেটার কথাই শুনলে মন চায় যেন জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেয়। তো আসুন,
আমিন।
জান্নাতের ব্যাপারে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানু আমার নবী দরবারের মধ্যে আরজ করেছিলেন, সাহাবি রসুল হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত এবং এর নির্মাণ সম্পর্কে আমাদেরকে অবগত করুন। আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, এর ভিতরে যে জিনিসগুলো নির্মাণ করেছেন, এর সৌন্দর্যগুলো কী কী আমাদেরকে আরজ করুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝার বিষয় যে জান্নাত এর কথা কাকে জিজ্ঞেস করে? কোনো জিনিসের ব্যাপারে যে জানে তাকে তো জিজ্ঞেস করে,
যে দেখেছে তাকে জিজ্ঞেস করে,
তাকে জিজ্ঞেস করে। সাহাবায়ে কেরাম আকীদা হচ্ছে এটা, আমার নবী জান্নাত দেখছে।
সুবহানাল্লাহ।
আর হাদিসে পাকের মধ্যে স্পষ্টই আছে, মিরাজ রাতের মধ্যে, মিরাজ রজনীর মধ্যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, জান্নাতকে অবলোকন করেছেন, জান্নাতকে কি কি নিয়ামত রয়েছে সকল কিছু দেখেছে। তো সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে এটা, আমার নবী জান্নাতের ব্যাপারে সকল কিছু জানে। আর যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরাইরা
রাদিয়াল্লাহু
তাআলা, ইনি বলতেছে হুজুর একটু বলেন না আল্লাহ পাক জান্নাতকে কিভাবে সৃষ্টি করেছেন, এর নির্মাণ সম্পর্কে আমাদেরকে অবগত করুন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি জানেন? বলতেছে কি, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের,
সুবহানাল্লাহ,
এবং আরেকটি হবে রৌপ্যের, আর এর আবরণ যেটা দেওয়া হবে, পলিপ যেটা দেওয়া হয়, আমরা তো
আস্তর যেটাকে বলি, সিমেন্টের প্রলেপ,
আমরা তো এগুলোর মধ্যে কি সিমেন্ট দিয়ে দিয়ে দিচ্ছি না। আর সুবহানাল্লাহ, জান্নাতের যেগুলা ইটের মধ্যে প্রলেপ দেওয়া হবে সেটা হচ্ছে মিশকের, মানে সুগন্ধির। আচ্ছা, এরপর এর কঙ্কর পাথরগুলো হবে মুক্তা ও ইয়াকুতের,
সুবহানাল্লাহ।
আচ্ছা, এবং এর মাটি হবে জাফরানের। লেখক ভাই দেখেন, দুনিয়াবি তো আমরা অনেক ঘর দেখি না, কখনো যদি অন্য কোনো দেশের মধ্যে যাওয়া হয়, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ঘর, কি সুন্দর দেখতে মনে হচ্ছে, অথচ এটা ফানা হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছে কুল্লুমান আলাইহা ফান, দুনিয়াতে যা কিছু আছে
সব ধ্বংস
হয়ে যাবে, যত সুন্দর থেকে সুন্দর, দামি থেকে দামি, যত বড় অট্টালিকা হোক না কেন, এগুলো ধ্বংস হয়ে যাবে। জান্নাতের কোনো কিছু ধ্বংস হবে না, এটা চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে যেগুলো আছে এগুলো ক্ষণস্থায়ী, এগুলো একটা সময় আসবে যে যা কিছু আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ সৃষ্টি করেছেন ওগুলো কোনো কিছু ধ্বংস হবে না। আচ্ছা, আমরা তো ইট সম্পর্কে শুনলাম এবং এর সুগন্ধি সম্পর্কে শুনলাম না, এবার আসুন আমি ওইটা শোনাচ্ছি, জমিন কেমন হবে জান্নাতের জমিন। আমাদের জানা দরকার না, কাশ যদি এমন হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদেরকে নিজের দয়াতে জান্নাতের মধ্যে প্রেরণ করে।
আমিন আমিন।
আমার আল্লাহ পাক কীরকম ভাবে, কি সুন্দর আলিশান ভাবে জান্নাতকে সৃষ্টি করেছেন, এর জমিন এত সুন্দর। কিতাবের মধ্যে আসছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের জমিন হবে ধবধবে সাদা এবং এর ময়দান হবে কাফুরের, এবং চতুষ্পার্শ্বে থাকবে বালির টিলার মতো মিশকের দেওয়াল, এবং তথাই নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে লিয়াকত ভাই দেখেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে কি নিয়ামত, জমিন সাদা হবে, টিলা হবে, এগুলো সুগন্ধির টিলা, যেখান থেকে সুগন্ধি বের হবে। আমরা তো আমাদের দেশের মধ্যে দেখি জমিনের পাশে থাকে যেগুলো, এখানে দুর্গন্ধ বের হয়ে আসে না। আর জান্নাতের নিয়ামত আলহামদুলিল্লাহ, কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না জান্নাতের মধ্যে, না থুতু ফেলবে কেউ, না কফ ফেলবে কেউ, না নাকের ময়লা ফেলবে, না বগলের ময়লা ফেলবে, মোট কথা জান্নাতের মধ্যে কোনো ময়লা নেই, একেবারে জান্নাত। এটা সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। এর দরজার ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, জান্নাতে যে আমরা প্রবেশ করবো আমরা সবাই জানি, অবগত আছি। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছে আটটি এবং জাহান্নাম সৃষ্টি করেছে
সাতটি।
সেটা যদি সময় হয় আমরা জান্নাতের নামগুলো শুনবো, যে জান্নাতের মধ্যে জান্নাত কোন কোন জান্নাত, নামগুলো কী কী, ইনশাল্লাহ এটাও জানবো। আর এটাও আমরা ইনশাল্লাহ জানবো যে আল্লাহ পাকের দয়াতে জান্নাত থেকে কোন কোন জিনিসগুলো দুনিয়ার মধ্যে আসছে, এর কিছু জিনিস আমরা জানবো যে এই জিনিসগুলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। তো আসুন আগে এটা জানি, জান্নাতের দরজাটা কত বড় হবে। আমরা তো জান্নাতের মধ্যে যাবো ইনশাআল্লাহ, আমরা আমার নবীর উম্মত আছি, আমার নবীর দয়া থেকে ইনশাআল্লাহ আমরা জান্নাতের মধ্যে যাবো। তো জান্নাতের দরজাটা কেমন হবে, তো এটা কিতাবের মধ্যে এভাবে আসছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে এভাবে, হযরতে সাইয়েদুনা উতবা বিন গাজাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের দরজা সমূহের দুই চোকাটের মাঝখানের ব্যবধান হবে 40 বছরের রাস্তার সমপরিমাণ। তাহলে লিয়াকত ভাই আপনি একটু ভেবে দেখেন জান্নাত এটা কত বড় হবে।
তাহলে তো দরজার এক কিনা থেকে আর কিনা দেখাই যাবে না।
হ্যাঁ, এক কিনা থেকে আর কিনা দূরত্ব 40 বছরের দূরত্ব হবে। তাহলে একটু ভেবে দেখেন আমার আল্লাহ পাক জান্নাতকে কত বড় বানিয়েছেন। এর বড় সম্পর্কে আমরা শুনি, যেহেতু দরজা তো এত বড় হবে, যেটা দরজা এত বড় হয় সেটার ভিতরের অবস্থা কত বড় হতে পারে, এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে একটা আদেশ আসছে যে আমার আল্লাহ পাক জান্নাতকে কত বড় সৃষ্টি করেছে। আল্লাহ আকবার, মানে জান্নাতে কত লোক আসছে না দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাকের দয়াতে জান্নাতে, আমার নবীর মতো জান্নাতে যাবে, অন্য নবীর মতো জান্নাতে যাবে, যাদের ক্ষমা প্রাপ্ত হবে, ঈমান নিয়ে যাবে, তারা জান্নাতের মধ্যে যাবে। তো এই আটটা জান্নাত আমরা যদি চিন্তা করি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসছেন,
কতজন জান্নাতে যাবে,
কত মানুষ জান্নাতে যাবে, এটা কত বড় হতে পারে, এটার মধ্যে কি সংকুলন হবে কিনা এতগুলো মানুষের। আল্লাহ আকবার, আপনি শুনলে খুশি হবে, শুধু মানুষ না মানে যদি পুরো সমগ্র দুনিয়া আসমান সমূহকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়, এরপরও এটা এতটুকু জায়গা দখল করবে যে মানে মনে করেন কিতাবের মধ্যে আসছে যদি দুনিয়ার যকল যা কিছু আছে সবগুলো যদি জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয় তো একটা ছাগলকে বাদলে যতটুকু জায়গা দখল করে অতটুকু জায়গা হবে।
জি জি,
তাহলে আপনি ভেবে দেখেন
জান্নাত
কত বড় হবে। আচ্ছা, আমরা হাদিসে পাক থেকে শুনি জান্নাতের ব্যাপারে কি বলা হয়েছে। হযরতে সাইয়েদুনা উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 100টি মঞ্জিল রয়েছে আর 2 মঞ্জিলের মাঝখানে ব্যবধান হবে আসমান ও জমিনের ব্যবধানের সমপরিমাণ।
সুবহানাল্লাহ।
এবং 1 মঞ্জিল হতে অপর মঞ্জিলের দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের সমান।
আল্লাহ,
তাহলে আপনি ভেবে দেখেন 100টা মঞ্জিল জান্নাতের মধ্যে আছে, একটা থেকে আরেকটা আসমান জমিন কোটি কোটি মাইল দূরে। তাহলে একটু যদি কল্পনার জগতে আমরা ভাবি, কল্পনা তো আসবেই না, এটা তো আমরা হাদিসে পাকের মধ্যে শুনছি না, কেউ কল্পনার মধ্যে আনতেও পারবে না জান্নাত কিরকম হয়তো ভাববে। আচ্ছা, কল্পনাতে ওই জিনিসটাই আসে যেটাকে বান্দা দুনিয়ার মধ্যে দেখছে, যেটাকে দেখে সেটা কল্পনা। যেমন উদাহরণস্বরূপ আমরা, আপনি মদিনা শরীফ থেকে আসছেন, আপনার জিয়ারত সৌভাগ্য অর্জন হয়েছে, এনারও মদিনা পাকের সৌভাগ্য হয়েছে জিয়ারতের, আল্লাহ পাক আমাদের সবাইকে আবার নসিব।
আমিন আমিন।
তো এখন যদি আপনি চোখ বন্ধ করেন আপনার কাছে সবুজ গম্বুজ ধ্যানে আসবে, কিরকম বলতে পারবেন রোজা পাক কিরকম বলতে পারবেন, মাটি গুলো কিরকম, কোথা থেকে ঠান্ডা হাওয়া আসতে সেটা আপনার মুহূর্তের মতো চলে আসবে, কেন দেখেছেন। তো যেই জিনিসটা দেখা যায় সেটা কল্পনার মতো নিয়ে আসা যায়। তো জান্নাত তো কল্পনাতেও আসবে না, কেন আমরা তো কপালের চোখ দিয়ে দেখিও না জান্নাতকে, বা কল্প স্বপ্নের মতো দেখি না জান্নাত হবে না। তো জান্নাত এত বড় হবে যেটা কোনো মানুষের আকলের মতো আসবে না। তো এর ব্যাপারে আরেকটা হাদিসে পাক আমি শুনাচ্ছি যে জান্নাত এটা কত বড় হবে। তিরমিজি শরীফের হাদিস পাক, হযরতে সাইয়েদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে 100টি মঞ্জিল রয়েছে, এর একটি মঞ্জিলে যদি সমস্ত জগতের মানুষও সমবেত হয় তবুও তা তাদের জন্য সংকুলন হবে।
আল্লাহ,
সমস্ত জগৎ দুনিয়াবাসী আসমানবাসী যারা আছে
জি,
এরা সবাই যদি একটা মঞ্জিলের মধ্যে, মঞ্জিল আছে 100টা, আপনি দেখেন এক মঞ্জিলের মধ্যে যদি সমস্ত জগৎবাসীও প্রবেশ করে তাও এটা তাদের জন্য হয়ে আরো জায়গা বাঁচবে, আরো 99টা কি আছে
খালি আছে,
খালি আছে। তাহলে ভেবে দেখেন লিয়াকত ভাই জান্নাতের মধ্যেই তো জিনিসগুলো না, মঞ্জিলটা তো জান্নাতের মধ্যেই, তাহলে জান্নাত এটা কত বিশাল কত বড় হবে।
আল্লাহ আকবার,
এই জান্নাত তারাই পাবে না, কারা পাবে? জান্নাতে আমরা সবাই যেতে চাই, জান্নাতের নিয়ামতগুলো আমরা শুনতেছি, জান্নাতের কিছু ঝলক আমরা শুনতে পাচ্ছি যে আল্লাহ পাক জান্নাতকে মুক্তামণি মুক্তা স্বর্ণে রোপের দিয়ে সৃষ্টি করেছেন, জমিন হবে সাদা ধবধবে সুগন্ধি বের হবে, চারিদিকে নূর আর নূর, চারিদিকে সুবহানাল্লাহ নিয়ামত আর নিয়ামত। তো এটা কারা পাবে, এই জান্নাতের নিয়ামতগুলো কারা পাবে? আসুন কোরআনে পাকের মধ্যে আমরা জেনে নিই যে আমার আল্লাহ পাক জান্নাতকে কার জন্য রেখেছেন, কারা জান্নাতের নিয়ামতগুলো পাবে। যেমন পারা 15 সূরা কাহাফ আয়াত নং 30 এবং 31-এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং তাদের শ্রমফল বিনষ্ট করি না, যাদের কর্ম ভালো হয় তাদের জন্য রয়েছে বসবাসের বাগান, যার পাদদেশে নদী প্রবাহমান।
সুবহানাল্লাহ।
তাহলে লিয়াকত ভাই, এই আয়াতে পাকের যেটা অর্থ আমি আপনাদেরকে আরজ করলাম, এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ পাক জান্নাত বিশেষ করে তাদের জন্য যারা ইমান এনেছে, এবং ইমান আনার পরে ভালো কাজ করতে হবে। সৎ কাজ করলে এগুলো কখনো আল্লাহ পাক বিনষ্ট করে দিবে না, কারণ আল্লাহ পাক বান্দার কোনো আমলকে জায়া করে দিবে না। যে অনুপরিমাণ ভালো করবে সে তা দেখতে পাবে, এটা আল্লাহ পাকের আদেশ। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। এটা প্রথম আয়াত হবে ভাই, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যে অনুপরিমাণ ভালো কাজ করবে, খৈর ভালো কাজ করবে, সেটা দেখতে পাবে। এই আয়াতের তফসিরের মধ্যে পড়লাম যে যদি ইমানদার ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে থাকে, এটা শুধু ইমানদার না, যারাই করবে, কাফেরদের ক্ষেত্রে এভাবে আসছে, যারা বিদর্মী এদের ক্ষেত্রে এভাবে আসছে, এরা যদি ভালো কাজ করে, এদের ভালো কাজটা আল্লাপাক দুনিয়ার মধ্যে এদেরকে দিয়ে
প্রতিদান দিয়ে দিবে,
এরা আখিরাতে পাবে না, কেন ইমান আনে নাই। কারণ প্রথম শর্ত হচ্ছে কি,
ইমান
আনতে হবে। তো এই জন্য এরা দুনিয়ার মধ্যে এটা পেয়ে যাবে, আখিরাতে এরা পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। আর মুমিন যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে থাকে, যদি কোনো গুনাহ করে থাকে, তো এর প্রতিদান সে দুনিয়াতে পাবে, শাস্তি পাবে, এরপরে শাস্তি দিয়ে সে যে ভালো কাজ করছে ওগুলোর পরিপূর্ণ প্রতিফল সে আখিরাতের মধ্যে। প্রথম কথা হচ্ছে এটা, ইমান আনতে হবে এবং ভালো কাজ করতে হবে। ভালো কাজ যারা করবে আল্লাহ পাক তাদের জন্য বসবাসের বাগান রেখেছেন জান্নাতের মধ্যে।
সুবহানাল্লাহ।
আচ্ছা, যেখানে তারা বসবে না, আপনি দেখেন ভাই কি সুবহানাল্লাহ, কিরকম স্থান, যেখানে বসবে নিচ দিয়ে কি যাবে, নদী প্রবাহমান হবে, এরা দেখবে। আচ্ছা, এই নদীগুলো কিন্তু পানির নদী না, মানে নদীগুলো ময়লা নদী কাঁচা ওরকম না, একটা হবে দুধের নদী, শরবতের নদী, একটা হবে মধুর নদী। তাহলে আপনি দেখেন মধুর নদী তো আমরা কখনো কেউ দেখেও নাই না, মধুর খেতেও পারতেছে না, দুধের নদী। আচ্ছা, নদী কি ছোট নাকি, এটা জান্নাত কত বড়, এটা পুরো একেবারে কি হবে না, সকল সবার কাছে কাছে যাবে, যতগুলো গদি হবে। আল্লাহু আকবার। তো পিস টাইম ভাইরা আর মাদানি সিনহা দর্শক এবং লিয়াকত ভাই, কাউসার ভাই, আমার আসাদ ভাই, আমি সহ সবাই আমরা এটা নিয়ত করা চাই, আমরা নেকি করি, আল্লাহ পাককে রাজি করি, ভালো কাজ করি, কারণ ভালো কাজের প্রতিদান হচ্ছে জান্নাত।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক।
আমিন আমিন।
মাকতাবুল মদিনা একটি কিতাবও প্রকাশ করেছে, জান্নাতে যাওয়ার আমল, জান্নাতে নিয়ে যাওয়ার আমল,
জান্নাতে নিয়ে যাওয়া।
জি জি, এই কিতাবটা যদি আমরা পড়ি তাহলে যে যে ভালো কাজের কথা আমার রাসূল বলতেছেন, ওই ভালো কাজগুলো আমাদের করা নসিব হবে। কাউসার ভাই, জান্নাত
মাশাআল্লাহ বড়ই সুন্দর আলোচনা করেছেন আমাদের মাশাআল্লাহ সাইফুল হুজুর।
জি,
জান্নাতের সৌন্দর্য, আজকের বিষয় হচ্ছে জান্নাতের সৌন্দর্য। আর সৌন্দর্য শব্দটাই মনে হয় জান্নাতের জন্য পারফেক্ট হয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কারণ জান্নাতে যদি কোনো প্রতিশব্দ হয় সেটা সৌন্দর্যই হবে।
জি,
এর বিকল্প কোনো কিছু হওয়ার সুযোগই নেই। দেখেন দুনিয়ার মধ্যে মানুষ আরাম প্রিয় না, প্রত্যেকের যে কোনো শ্রেণীর যে কোনো লেভেলের ব্যক্তিকে যদি, যে কোনো জাতিকে যদি জিজ্ঞাসা করা হয়, তাদের কর্মকাণ্ড, তাদের শ্রম, তাদের অর্থ, প্রত্যেকটা কিছুর পিছনে উদ্দেশ্য থাকে একটু আরাম প্রিয়তা না। আমার একটা আরাম প্রিয়তা বলতে, আমার একটা ভালো ঘর হোক,
যে
আমার বাসস্থানটা আরাম প্রিয় হোক,
হ্যাঁ
আমার পোশাকটা উত্তম হোক, আমার খাবার দাবারের যেটা মেনু থাকবে সেটা বেটার হোক না, আমার চলাফেরা, আমার শান শোকত মর্যাদা, আমার চলাফেরার ক্ষেত্রে না, আমার বাহন এটা সর্বোত্তম বাহন হোক।
জি
জি, যার কাছে সাইকেল আছে, হায় কাশ আমার একটা মোটর সাইকেল হয়ে যায়, মোটর সাইকেল আছে তো কাশ আমার একটা কার হয়ে যায় না। তো এভাবে করে মানুষের চাহিদা বাড়তেই থাকে। আমাদের বাহনের ক্ষেত্রে সর্বোচ্চ গোমান কতটুকু যেতে পারে, আমাদের গোমানটা কতটুকু যেতে পারে যে আমার বাহন কেমন হওয়া যায়, যেটা আমার হুজুর বড় সুন্দর আলোচনা করেছেন, ততটুকুই গোমান যাবে যতটুকুর জ্ঞান দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে আর সেটা আমার কাছে পর্যন্ত পৌঁছেছে। আর যেটা আমার কাছে পৌঁছায়নি তাহলে এটা আমি গোমানও করতে পারছি না। এখন দেখেন আল্লাহু আকবার, শুধু বাহনের কথাই যদি বলা হয়, জান্নাতের মধ্যে এমন বাহন হবে বলা হচ্ছে এর স্পিড এত বেশি হবে, বলা হচ্ছে ঘোড়ার আরোহী হাজার কিলোমিটার, হাজার বছর অতিক্রম করে যতটুকু অবস্থান করবে ততটুকু স্পিডে বাহন জান্নাতিদের চলা
যায়। সুবহানাল্লাহ,
জান্নাতের সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য তো মাশাআল্লাহ আমরা দেখে ফিদা হয়ে যাই। হাই যদি অমুক দেশে যেতে পারতাম, দেখা যাচ্ছে মানে ভিডিওর মাধ্যমে কত সৌন্দর্য না। বলা হচ্ছে নখ পরিমাণে যদি জান্নাতি কোনো বস্তুকে দুনিয়ার জমিনের মধ্যে বলা হচ্ছে যদি প্রকাশ করা হয়, বলা হচ্ছে পুরো আসমান জমিন সকল কিছু সুসজ্জিত হয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমাদের বাড়িঘরকে আলোকিত করার জন্য, সুসজ্জিত করার জন্য, হ্যাঁ, লাইটিং এর পিছনে আমাদের এখন বলা যায় প্রযুক্তি যত সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ, তত লাইটিং এর দিকে, সজ্জিত করার দিকে মানুষ ঝুঁকে পড়ছে। হ্যাঁ, অলংকার বলা হচ্ছে জান্নাতের একটি বালা, একটি অলংকার যদি দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ পেয়ে যায় বলতে সূর্যের আলোকে মিটিয়ে দিবে। একটি বালার আলো, এর আলোকসজ্জা এত বেশি হবে সূর্যের আলোকে মিটিয়ে দিবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যেমনই ভাবে সূর্য তারকার আলোকে কি করে দেয়, নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, প্রকাশই হয় না, ওই বালার আলো যদি এমন হয়, একটি বালা, আমরা মানে এগুলো গুমান করা যায় না। জান্নাতের একটি বালার কথা বলা হচ্ছে, জান্নাতের একটি নখ পরিমাণ জিনিস যদি দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ পেয়ে যায় এর কথা বলা হচ্ছে। জান্নাতের নিয়ামত রাজির কথা, জান্নাতের সৌন্দর্যের ঝলকের কথা, হ্যাঁ, জান্নাতের আহারের কথা। এখন তো আমাদের বলা যায় মানুষ আহারের দিকে খাদ্য বেশ মানে বিভিন্ন না আইটেমগুলোর প্রতি, যেমন বুফে আইটেম না বিভিন্ন প্যাকেজ করা হয়, 70টা একসাথে, 80টা একসাথে, বিশাল প্যাকেজ করা আছে কিন্তু খেতে পারছে না, একটা লিমিটেশন আছে, উন্মুক্ত দেওয়া আছে কিন্তু একটা জায়গার বিষয় আছে, এর বাইরে খেতেও পারছে না, কিন্তু চাচ্ছে, নফস চাচ্ছে, কিন্তু সে কি করতে পারছে না, আচ্ছা খেতে পারছে না। এক নম্বর বিষয় এখানে। দুই নম্বর প্রতিবন্ধকতা কোথায়, সে 70টা খাদ্য খেয়ে 70 রকমের স্বাদ নিচ্ছে। বলেছে জান্নাতের একটি গ্রাস, একটি গ্রাস, একটি লোকমার মধ্যেই 70 রকমের খাবারের স্বাদ সে অনুভব। আবার সেটা প্রত্যেকটা একটা থেকে একটা আলাদা হবে, আবার একসাথেই অনুভূত হতে থাকবে না। যেখানে আমার নফস চাচ্ছে এতগুলো খাবার চোখের সামনে আছে, আমি টাকাও দিয়ে রাখছি কিন্তু আমার জন্য উন্মুক্ত করা আছে, আমি খেতে পারছি না। বলা হচ্ছে জান্নাতের মধ্যে যত ইচ্ছা, যা ইচ্ছা নফ চাইছে মাত্র, প্রকাশ করে নাই,
মুখের সামনে
জবান দিয়ে বলে নাই, না ইচ্ছা হয়েছে পাখি দেখে,
আল্লাহ 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 আল্লাহ, বুনা খাবো,
বুনা খাবো, সামনে ফ্রাই হয়ে চলে আসছে, বুনা
ফ্রাই চলে আসছে। সুবহানাল্লাহ,
70 রকমের খাবার থাকবে, 70 রকমের খাবার সবগুলাই খাবে,
আল্লাহ আল্লাহ আল্লাহ।
বলা হচ্ছে একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে
সব হজম,
সব হজম,
সব হজম,
আচ্ছা হজম হবে মানে হালকা ঘাম বের হবে, বলছে ওই ঘাম সুগন্ধিময় হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বলা হচ্ছে একজন ব্যক্তির জন্য 10,000 খাদিম নিযুক্ত থাকবে, জান্নাতের একজনের জন্য 10,000 খাদিম। আচ্ছা প্রত্যেকের হাতে আবার পেয়ালা, স্বর্ণের পেয়ালা, রূপুর পেয়ালা, এটা আসলে মানে কল্পনাও করা যায় না। মানে বাদশাহীদের আমরা গল্প শুনেছি, অনেক সম্রাটের গল্প শুনেছি না, অনেক বড় বড় হস্তীদের গল্প শুনেছি, কিন্তু কখনো এটা চিন্তা করা যায় না যে একজনের জন্য 10,000, এটা মুখে বলা প্র্যাকটিক্যালি 10,000 তাদাত কিন্তু
কম না,
যেমন তেমন নয়। হ্যাঁ, 10,000 মানুষকে দাঁড় করিয়ে দিলে এটা তো বিশাল একটা ময়দান হয়ে যাবে, আর 10,000 খাদিম খিদমত করার জন্য, হাই জান্নাতের মধ্যে যে হুর প্রদান করা হবে। বলা হচ্ছে ওই হুরের যে থুতু রয়েছে, ওই থুতু যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়,
আল্লাহু আকবার,
বলা হচ্ছে ওই সমুদ্রের পানি এখন তো লবণাক্ত, বলা হচ্ছে এগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
জান্নাতি হুরদের মুখের মাত্র থুতু যদি, এর গুণাগুণ যদি এমন হতে পারে, না জানি জান্নাতের হুর কেমন হবে।
জি
না, আমরা দুনিয়ার আরাম আয়েস এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, কম্পেয়ার করি, এটা কম্পেয়ার করার যোগ্য নয়, এখানে কোনো অবস্থান খুঁজে পাওয়া যাবে না, না কম্পেয়ার করার মতো অবস্থান খুঁজে পাওয়া
যাবে।
কিন্তু পক্ষান্তরে আমরা আরও আলোচনা শুনব জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত রাজি, কিন্তু এখানে আমাদের একটু বিবেচনা করা উচিত, একটু চিন্তা ফিকির করা উচিত। যেমনই বা আমাদের লোভ যাচ্ছে, যেটা আমার সাইফুল হুজুর বড় সুন্দর বলেছে যে আমাদের সবার আকাঙ্ক্ষা, সবাই চাই জান্নাতে যাবো, না? কিন্তু একটু প্র্যাকটিক্যাল আমরা চিন্তা ভাবনা করি যে দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করে, লেখক ভাই মনে করেন 25 বছর 30 বছর, এমনকি অনেকে দেখা যায় পুরো হায়ারটাই কি ওখানে কাটিয়ে দিয়ে, এরপরেও তারা কি করে ওখানে একটা বাড়ি নির্মাণ করে না, ওখানে পুরো জিন্দিগি কাটিয়ে দিয়েছে তারপরে বাড়িটা নির্মাণ করে না, হ্যাঁ আমি এখানে কি অস্থায়ী, 40 বছর কাটাইছে তারপরে বলে অস্থায়ী, হায়াত আছে ওনার সর্বোচ্চ 50 বছর বা 60 বছর, হ্যাঁ ও তো গ্যাসে হয়তো অনেক সময় দেখা যায় ওখান থেকে লাশ আসে, এরপরও মাইন্ড সেট আছে এটা আমার জন্য অস্থায়ী, আর আমার স্থায়ী ঠিকানা কোথায়, আমার দেশ যেখানে আমার জন্মস্থান, হ্যাঁ ওখানে সম্পদ পাঠাই যেন আমি আখিরি সময় স্থায়ী সময়টা ওখানে আমি স্থায়ীর সাথে একটা বসবাসের ব্যবস্থা করতে পারি। সাধারণ একটা কনসেপ্ট, ইজিলি যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসার মতো। তাহলে এটা ছাড়াও এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ সিটির মধ্যে ভাষা বাড়ার মধ্যে কিন্তু দিন কাটিয়ে দেয়, বাড়া বাসার মধ্যে দিন কাটিয়ে দিচ্ছে, কিন্তু কেউ কি নিজের টাকা দিয়ে ভাড়া বাসার মধ্যে নির্মাণ কাজে কোনো কিছু যুক্ত করে, ওখানে উনি থাকতেছে ওটা ওনার বলা যায় বছর কি বছর অবস্থান, কিন্তু ওখানে উনি ইনভেস্ট করতে চায় না কারণ এটা আমার স্থায়ী না। না তদ্রূপভাবে আমরা একটু চিন্তা করি যে নিয়ামত রাজির কথা আমরা শুনেছি, যে সৌন্দর্যের কথা আমরা শুনেছি, এবং আমরা আমাদের আকাঙ্ক্ষাও আছে, এমন কোনো মুসলমান নেই যার চাওয়া নেই যে আমি জান্নাতে যাব না, এরকম কেউ নেই যত বড় নাফরমানি হোক, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের একটু চিন্তা করা উচিত। 40 বছর বিদেশে কাটাচ্ছি, বছর কি বছর বাসায় কাটাচ্ছি, তারপরে নিজেকে স্থায়ী মনে করি না, আর আমাদের স্থায়ী জিন্দগি যেটা হচ্ছে নিয়াল, আমার আখিরাতের যে জিন্দগি ওই স্থায়ী নিয়ামত পাওয়ার জন্য, স্থায়ী সৌন্দর্য পাওয়ার জন্য, স্থায়ী প্রাসাদ পাওয়ার জন্য, বলা হচ্ছে ওখানকার জান্নাতে যে পোশাক না এটা কখনো পূরণ হবে না। জান্নাতিরা একটা বাজারে যাবে যেখানে ফিরিস্তারা ঘিরে আছে চারিদিকে, হ্যাঁ ওখানে যা ইচ্ছা চাইবে সে নিতে পারবে, কেনা বেচা হবে না। এখন বলা হচ্ছে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে সাক্ষাৎ হবে, এখানে আবার পদমর্যাদা অনুযায়ী সাক্ষাৎ হবে, উঁচু মানের যারা রয়েছেন বা হ্যাঁ তা কর্ম অনুযায়ী, যখন সে উঁচু মানের জান্নাতিকে দেখবে তখন ওনার পোশাকের মানও উন্নত হবে, মনে মনে একটু খেয়াল আসবে হায় হ্যাঁ এখানে ওনার পোশাক কত উন্নত, সাথে সাথে নিজের পোশাক দেখবে যে না আমারটা আরো উন্নত,
জাদুর মতো মনে হয়
জাদুর মতো পরিবর্তন হয়ে গেছে, না আমারটা উন্নত, কেননা জান্নাতের মধ্যে চিন্তার কোনো স্থান নাই,
আফসোস করবে না মানুষ,
আফসোসের কোনো স্থান নাই, চিন্তার কোনো স্থান নাই, আমাদের কোনো রকম হিংসা করার কোনো স্থান নাই, নেগেটিভ কোনো কিছুর স্থান ওখানে নেই। না যেমন আপনি বলেছেন যেখানে আমাদের প্রস্রাব পায়খানা থুতু লালা ময়লা আবর্জনা, হ্যাঁ এগুলো কোনো কিছুর স্থান নাই, বলছে বছর কি বছর এ পোশাক কখনো পুরাতনই হবে না,
জি
হ্যাঁ দুর্গন্ধের কোনো অবস্থানই নাই, কে না পাইতে চায় সবাইয়ের চাওয়ার।
আপনি দেখেন না ইয়া ভাই, আপনি যদি কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন,
জি
এমন কোনো ব্যক্তি না সজ্ঞান ব্যক্তি সে বলবে আমি জাহান্নামে যাব, কেউ বলবে না যে সে জাহান্নামে যাবে, সবাই চায় জান্নাতে যাবে, কিন্তু যদি জিজ্ঞেস করি নামাজ পড়েন, নামাজ পড়ে না, চেহারাতে দাঁড়িয়ে নেই, সুন্নতের উপর আমল নেই, জান্নাতে যাওয়ার আমলগুলো সে করে না। না করার কারণ কি জানেন, বর্তমান যুব সমাজ বলেন বিশেষ করে আমি এদের কথা আলোচনা করছি, কারণ মানুষ গুনাহের যেটা সিলসিলা এটা যুবক অবস্থায় করে, যৌবন থাকা অবস্থায় বার্ধক্যের মধ্যে মানুষ যখন পৌঁছে যায় অত গুনাহ করতে পারে না যেগুলো যুবকরা করতে পারে। তো এই যে জান্নাতে যাওয়ার যেটা বাধা, কারণ আমরা এখন যে আলোচনা শুনতে পাচ্ছি এটা আমাদের দিলের মধ্যে একটা ইচ্ছা জাগতেছে, কাশ যদি এটা আমি হয়ে যাই, জান্নাতি পোশাক আমি পরবো, এটাকে যদি কেউ দেখতো না দুনিয়ার মধ্যে জান্নাতি পোশাক তার চোখের পাওয়ার চলে যেত, মানে এরকম পাওয়ারফুল পোশাক
এটা আসতে এভাবে এভাবে আসতে মাশাআল্লাহ, নিজের পোশাক নিজে দেখে নিজে বেহুশ হয়ে যেত,
হ্যাঁ
মানে নিজেই বেহুশ হয়ে পড়ে যেত যে ওই পোশাকের কি দেখে, হ্যাঁ সৌন্দর্যটা দেখে। একটু চিন্তা করি মনে করেন জান্নাতের একটা আমাদের দুনিয়ার একটা প্রাসাদ নির্মাণ করতে, একটা বিল্ডিং নির্মাণ করতে, দেখেন একটা মানুষের কি পরিমাণ হায়াত শ্রম অর্থ অনেক কিছু ব্যয় হয় না, আচ্ছা জান্নাতে ঘর পাওয়ার জন্য কি করতে হবে, কত বছর পরিশ্রম করতে হবে, কত কোটি টাকা জোগাড় করতে হবে এটা কেনার জন্য, হ্যাঁ দেখেন হাই আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে, হাদিস মোবারকের সারমর্ম হচ্ছে দুজন ব্যক্তি, একজন অন্যায়কারী, একজন নিরাপরাধ। পরিস্থিতির কারণে ঝগড়ার পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যে অন্যায়কারী অন্যায় করেছে, নিজে অন্যায় করেছে, অন্যায় করার পরও ঝগড়া থেকে বিরত রয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ঝগড়া থেকে বিরত হয়েছে, বলা হচ্ছে জান্নাতের নিম্নস্থানে তার জন্য ঘর নির্মাণ করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে নিরাপত্তা রয়েছে তার কোনো অপরাধী নেই, মানে আমি কোনো গিলটি করিনি, বিশেষ করে রিয়াকশন ওই দিক থেকে আসে। ভুল তো সে করেছে, সে ভুল করে চুলটা আমার দিকে কি দিচ্ছে, আমি তো মাশাআল্লাহ আমি তো ফ্রেশ রয়েছি। বলা হচ্ছে যে নিরাপরাধ রয়েছে সে যদি ওই অবস্থানের মধ্যে ঝগড়া করা ছেড়ে দেয়, বলা হচ্ছে তার জন্য জান্নাতের মধ্যস্থানের মধ্যে ঘর নির্মাণ করে দাও। আর যদি সে উত্তম আখলাকের অধিকারী হয়, জান্নাতের উচ্চ স্থানের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে
দাও।
দেখেন, জান্নাতের ঘর পাওয়ার জন্য আমাকে না যুক্তি যুক্তি করতে হচ্ছে না। তাহলে এই হাদিসে মোরাকা সারমর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? সংযম, ধৈর্য, ক্ষমা। আর এটা পাওয়ার উত্তম সময় রমজানুল মোবারক মাস। আজকের আলোচনার এই যে রমজানুল মোবারকের মাঝে, মানে জান্নাতের নিয়ামত আমরা শুনতেছি, আকর্ষণ হচ্ছে, পাওয়ার মাধ্যমটা তো জানতে হবে। আর পাওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে রমজানুল মোবারক মাস। আমাদের যদি ধৈর্য চলে আসে, আমরা যদি সংযমী হতে পারি, আমরা যদি একে অপরকে ক্ষমা করতে পারি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা ওই ক্ষমার বদলতে জান্নাত দিয়ে দেবে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা তো হবে, আরও হবে ইনশাআল্লাহ। জান্নাত সম্পর্কে শুনবো আমরা। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি,
মোহাম্মদ তহিন বগুড়া থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর।
আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মোহন হাওলাদার, চাবান নবীনগর থেকে বলছি। আমরা আপনার এই চ্যানেলে নিয়মিত দর্শক ইনশাল্লাহ। আমার ঘরে অন্য কোন চ্যানেল চলে না, মাশাআল্লাহ সবকিছু অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আর কোনোটাই মিস করি না।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া, তুমি আমি একটা মান কাবাদ শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ।
আমরা চেষ্টা করব। নেক্সট কল।
জামালপুর জেলা থেকে বক্তিয়া, আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়, সব সময় দেখি, এখনো দেখতে এসেছি আপনাদের চ্যানেল, পরিবারের সবাই দেখি।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদেরকে আরো বরকত দান করুক। নেক্সট কল।
দরুদ জামানলাম, আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে।
আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট কল।
আমি কুমিল্লা দাউদকান্দি থেকে বলছি।
অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মেহেদি হাসান ভাই আছেন, মোহাম্মদ রিপন ভাই আছেন, ফারুক ভাই আছেন খাগড়াছড়ি থেকে, আতহার ভাই আছেন মাশাআল্লাহ, রমজান ভাই আছেন আমাদের সাথে, এরপর রায়হান ভাই আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আচ্ছা রিজওয়ান ভাই আছেন আমাদের সাথে মাশাআল্লাহ, এরপর আছেন ফয়সাল ভাই, এরপর আছেন আরিফ ভাই আখাউড়া থেকে মাশাআল্লাহ, এরপর আছেন অনেকেই আছেন, সুমন ভাই আছেন সুনামগঞ্জ থেকে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক মাশাআল্লাহুল করিম। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আপনাদের কালাম তো শোনানো হবে। আসুন এর আগে আমরা একটি প্যাকেজ অনুষ্ঠানে সামিল করি, যে প্যাকেজের মাধ্যমে রমজান সম্বলিত কিছু মেসেজ আপনাদেরকে প্রদান করা হয়, সে প্যাকেজটি আসুন আমরা দেখে নেই। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলমান রয়েছে পবিত্র রোজার মাস, রমজান মাস, যার প্রতিটি রাতে প্রতিটি দিনে, বিশেষ করে রমজানুল মোবারকের জুমার প্রতিটি মুহূর্তে সুসংবাদ রয়েছে মাগফিরাতের। আসুন তা আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাফুর রহিম ও রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবহ সাদিক পর্যন্ত একজন ঘোষণাকারী ফেরেশতা এরূপ ঘোষণা করে, হে কল্যাণকামী, ইচ্ছাকে দৃঢ় করে নাও এবং আনন্দিত হয়ে যাও, আর হে অসৎ কর্মপরায়ণ, অসৎ কর্ম থেকে বিরত হও,
আছো কি কেউ মাগফিরাতের আকাঙ্ক্ষি, কেননা তার চাওয়া পূরণ করা হবে। আছো কি কেউ তাওবাকারী, কেননা তার তাওবাকে কবুল করা হবে। আছো কি কেউ দোয়া প্রার্থনাকারী, তার দোয়া কবুল করা হবে। আছো কি কেউ চাওয়ার, তার চাওয়া পূরণ করা হবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় 7,000 গুনাহগারকে দুজক থেকে মুক্তি দান করেন, এবং ঈদের দিন পুরো মাসের সমান সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, অপর হাদিসে পাক থেকে আমরা জানতে পারি, পবিত্র রমজানুল মুবারকের দিনে 10,00,000 দুজকীদেরকে দুজক থেকে মুক্তি দেওয়া হয়। এবং তৃতীয় নম্বরে অপর এক হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যেখান থেকে আমরা অবগত হতে পারি, রমজানুল মুবারকের জুমার প্রতিটি মুহূর্তে 10,00,000 করে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়। এজন্য বলা হয় রমজানুল মুবারকের প্রতিটি রাতে, প্রতিটি দিনে এবং জুমাবারের প্রতিটি মুহূর্তে রয়েছে ক্ষমার মাগফিরাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকেও, আমাদের মহব্বতকারী শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় পরিজনদের গুনাহগুলোকেও মাগফিরাত দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, রমজান মাস চলছে। এই রমজান মাস আপনারা জানেন যে দাওয়াত ইসলামীর বিভিন্ন বিভাগকে পরিচালনা করার জন্য রমজান মাসে দাওয়াত ইসলামী দান অনুদান নিয়ে থাকে। আপনারা অনেকেই মাশাআল্লাহ প্রতি বছর মহব্বতে ভালোবাসায় দাওয়াত ইসলামীর এই কাজকে আরও সামনের দিকে অগ্রসর করার জন্য প্রতি বছরই অনেকেই ডোনেট করে থাকেন। তো যারা নতুন দর্শক আমাদেরকে দেখছেন, হয়তো বা আপনারা দেখছেন যে এই মাদানী চ্যানেল, এরপর জামিয়া মাদ্রাসা, দাওয়াত ইসলামীর অসংখ্য ডিপার্টমেন্ট আছে যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, দাওয়াত ইসলামের এমপ্লয়ি আছে তাদের পেছনে অনেক টাকা খরচ হয়। তো দাওয়াত ইসলামী রমজান মাসে বিশেষ করে জাকাত এবং ফিতরা নিয়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, হয়তো বা আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, অনেকের অনেক টাকা, লক্ষাধিক টাকা জাকাতও এসে থাকে। তো আপনারা যদি আপনাদের জাকাত দিয়ে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, এবং ফিতরা নফল সদকা, যাদের জাকাত আসে না, তিনি মনে করতে পারেন যে আমার তো জাকাত আসতেছে না, তো কীভাবে সহযোগিতা করবো, আপনি চাইলে নফল সদকা দিয়ে ডোনেট করতে পারেন। আচ্ছা, অনেকে এটা মনে করতে পারেন যে ভাই আমার তো জাকাত আমাদের রিলেটিভকে দিয়ে দিতে হয়। ঠিক আছে, আপনি আপনার রিলেটিভকে জাকাত দিয়ে দেন, আপনি ফ্রেশ টাকা দাওয়াত ইসলামীকে দেন। তো বিভিন্ন পদ্ধতি আছে দাওয়াত ইসলামীকে ডোনেট করার। আপনাদের এই দান অনুদানের বদৌলতে আজকে দাওয়াত ইসলামের এই কাজগুলো আপনারা যা দেখছেন, এই যে মাদানী চ্যানেল 24/7 রান হচ্ছে, এটা কিন্তু আপনাদের ডোনেশনের বদৌলতে। তো দাওয়াত ইসলামী আপনাদের ডোনেশনের বদৌলতেই এ পর্যন্ত এসেছে। ইনশাল্লাহ আগামীতেও আপনাদের ডোনেশনের বদৌলতে সামনে অগ্রসর হবে। তো বলবো যে যেহেতু রমজান মাস চলছে, দানের ফজিলত অনেক বেশি, তো স্ক্রিনে আপনারা প্রায় সময় জাকাত, ফিতরা, দান অনুদানের নাম্বার দেখতে পান, ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পান, বিকাশ নাম্বার দেখতে পান। তো আমি বলবো যে আপনি নিজেও ডোনেশন করুন, এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের থেকেও আপনার ডোনেশন নিয়ে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন। আসুন একটি কালাম অনুষ্ঠানে সামিল করে এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের যে বিষয় জান্নাতের সৌন্দর্য সেদিকে অগ্রসর হব। জি,
খুশি
morning.
মনে দূর করো
মাশাআল্লাহ মারহাবা মারহাবা দর্শকবৃন্দ, কতই আশিক রসুল মদিনায় যাচ্ছে মাহে রমজানকে কাটাবার জন্য। আমি প্রায় সময় অনুরোধ করে থাকি যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে মাহে রমজান মদিনায় কাটাবেন, মাহে সিয়াম মক্কায় কাটাবেন, মক্কায় তাওয়াফ করবেন রমজানে। সুসংবাদ এসেছে, যারা পবিত্র রমজানে ওমরা করতে যায় তাদেরকে হজের সমপরিমাণ সওয়াব দেয়া হয়। তো কেন আপনারা যারা সম্পদশালী আছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে তৌফিক দিয়েছে, কেন আপনারা রমজানে নিজ দেশে থাকবেন? নিজ দেশে থেকে কী লাভ? হ্যাঁ, সেখানে গিয়ে যদি আপনি সবুজ গম্বুজ দেখে দেখে ইফতার করেন, সাহারি করেন, ইবাদত রিয়াজত করেন, আমার নবীকে সালাম জানান, এর চাইতে বড় স্বাদের আর কী আছে? আল্লাহ পাক তৌফিক আমাদেরকেও করুক, আমরাও যাতে মাহে রমজানে মক্কা মদিনায় যেতে পারি। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, আলোচনা চলছে জান্নাতের সৌন্দর্য, জান্নাতিদেরকে সর্বপ্রথম খাবার কী দেওয়া হবে?
পাকের মধ্যে আসছে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাকের দয়াতে, এদেরকে খাবার হিসেবে যে খাবারটা সর্বপ্রথম আহার করানো হবে তা হচ্ছে মাছের কলিজার কিনারা খাওয়া।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই, যেই মাছের কলিজার কিনারা খাওয়ানো হবে ওই মাছটা দুনিয়ার মধ্যে আছে,
আল্লাহু আকবার, দুনিয়াতে আছে,
দুনিয়ার মধ্যে আছে,
আল্লাহু আকবার।
আর সেটা কি? সেটা হচ্ছে এই যে পুরো দুনিয়াটা যেটার উপরে অবস্থান করতেছে সেটাই হচ্ছে মাছ, ওই মাছের উপরে পুরো দুনিয়াটা অবস্থান করতেছে। তো মাছ যখন সৃষ্টি করা হলো, রাখা হলো, নড়তেছিল, এর উপরে পাহাড় তুলে দেওয়া হলো, এরপরে এটা কি হয়ে গেছে, মানে নাড়াচাড়া এটা বন্ধ হয়ে গেছে। এই যে ভূমিকম্প হয় না, এটা কিন্তু ওই মাছ তখন কি করে, নাড়া দেয়, তখনই ভূমি কি হয়, থরথর করে
কাঁপে
কাঁপে। তো এটা বড়ই সৌভাগ্যের বিষয় যারা আমরা চাই, আমিও জান্নাতের মধ্যে গেলে জান্নাতের প্রথম মাছের কলিজার কিনারা আহার করব, খাওয়ার সৌভাগ্য অর্জন করব। তাদেরকে অবশ্যই জান্নাতে যাওয়ার আমলগুলো করতে হবে। লিয়াকতবে আসলে বড়ই চিন্তারও বিষয়, খুশিরও বিষয়। চিন্তার বিষয় আমি কেন বললাম, খুশির বিষয় কেন বললাম? খুশির বিষয় তো এই জন্যই বললাম যে আমাদের প্রিয় আল্লাহ আমাদের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামত রেখেছেন নেক বান্দাদের জন্য। তো চিন্তার বিষয় কেন বললাম, চিন্তার বিষয় হচ্ছে এটা, জান্নাত যদি বা নিয়ামতের স্থান, শান্তির স্থান, সুখের স্থান, টেনশন মুক্ত সব কিছু ওইখানেই আছে, কিন্তু জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ না। বর্তমান যে পরিস্থিতি চলতেছে না, জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু অনেক কঠিন। এটা আমি একটা হাদিসে পাকের মাধ্যমে আরজ করে দিচ্ছি, দীর্ঘ একটা হাদিসে পাক, এর কিছুটা আমি আরজ করতেছি যাতে মাদানী চিনে দর্শক আমাদেরও বোঝা আসে, আর আমরাও যেন আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক বেহিসাব জান্নাতি করে দেয়। আল্লাহ পাক যখন জান্নাতকে সৃষ্টি করেছে, জাহান্নামকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করলেন, এই জিব্রাইল যাও আমার জান্নাতকে ভ্রমণ করে দেখে আসো, আমি আমার ন্যাক বান্দার জন্য জান্নাতের মধ্যে কী কী নিয়ামত রেখেছি। তো জিব্রাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দেখলেন অনেক নিয়ামত, যার আমরা তো কিছুটা শুনলাম না কী কী নিয়ামত, অনেকগুলো নিয়ামত দেখলো। দেখার পরে এসে বলতেছে, এ আল্লাহ তোমার ইজ্জতের শপথ, তোমার কোনো বান্দা যদি জান্নাতের আলোচনাও শুনে তো এর মন চাইবে জান্নাতে যাওয়ার জন্য। তুমি জান্নাতকে এমনভাবে সৃষ্টি করেছে, এত নিয়ামতের সৃষ্টি করেছ। এরপর আল্লাহ পাক ইরশাদ করলেন, এ জিব্রাইল আলাইহিস সালাম যাও এবার দেখে আসো জান্নাতের রাস্তাটা কীরকম। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আলাইহিস সালাম যখন জান্নাতের রাস্তাগুলোকে দেখলেন না, ইনি অনেক আফসোস সহকার বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের শপথ,
জি
আমার মন বলতেছে তোমার কোনো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কেন জান্নাতের রাস্তা আল্লাহ এত কঠিন, এত মুসিবত দ্বারা ঘেরাও? আমার মন বলতেছে তোমার কোনো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বললেন, এ জিব্রাইল যাও জাহান্নামকে দেখে আসো, জাহান্নামের মধ্যে আমি কী রকম আজাব রেখেছি, আমার যারা নাফরমানি করবে, আমার রসুলের নাফরমানি করবে, আমার আনুগত্য করবে না, এদের জন্য আমি কীরকম আজাব রেখেছি একটু দেখে আসো। তো জিব্রাইল আমিন আলাইহিস সালাম জাহান্নামকে ভ্রমণ করলেন, দেখলেন জাহান্নামের মধ্যে অনেক মানে কি বলবো এত কঠিন আসা, বড় বড় সাপ আর বিচ্ছু, মানে আগুন অনেক কঠিন, যেটা আলোচনা হয়তো হবে সামনে, এরকম আসাব জাহান্নামের মধ্যে আছে। তখন আল্লাহ পাকের দরবারের মধ্যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম শুনছে, আল্লাহ তোমার মহত্ত্ব ও ইজ্জতের শপথ, তুমি জাহান্নামকে আল্লাহ এত কঠিনভাবে সৃষ্টি করেছ, এত আসাব রেখেছ, আল্লাহ তোমার কোনো বান্দা এর সামান্যটুকু আসাবকে সহ্য করতে পারবে না, এরকম কঠিন আজাব জাহান্নামের মধ্যে। তখন আল্লাহ পাক বললেন, এ জিব্রাইল আলাইহিস সালাম যাও জাহান্নামের রাস্তাটা দেখে আসো। তো জিব্রাইল আমিন আলাইহিস সালাম জাহান্নামের রাস্তাগুলো দেখার পরে সে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমার মন বলতেছে তোমার সকল বান্দা জাহান্নামে চলে যাবে।
আল্লাহ আল্লাহ
আল্লাহ, জাহান্নামের রাস্তা কুপ্রবৃত্তি দিয়ে ঘেরাও রাখা হয়েছে, আমার মন বলতেছে আল্লাহ তোমার কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। তো এই হাদিসের পাকে যেটা উলামা কেরাম তরকিব দিয়েছে না শেষে, এটা হচ্ছে এই যেটা শিক্ষণীয় কথা আমাদের জন্য বলা হয়েছে। আসলে দেখেন রিয়াকত ভাই, এমন অবস্থা জান্নাতে যাওয়ার যে আমলগুলো আছে এগুলো এখন বর্তমান অনেক লোকের জন্য কঠিন হয়ে গেছে। আপনি দেখেন নামাজ পড়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, তাহাজ্জুদ পড়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, ইশরাক চাষ পড়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, জাকাত দেওয়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, হজ করা জান্নাতে নিয়ে যাওয়ার আমল, সদকা দেওয়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, এভাবে দুরুদ পাঠ পাঠ করা জান্নাতে নিয়ে যাওয়ার আমল, নফল রোজা রাখা, নফল ইবাদত করা জান্নাতে নিয়ে যাওয়ার আমল, নফল নামাজ আদায় করা জান্নাতে নিয়ে যাওয়ার আমল, মানুষকে নেকির দাওয়াত দেওয়া জান্নাতে নিয়ে যাওয়ার আমল, সুন্নতের উপর আমল করা জান্নাতে নিয়ে যাওয়ার আমল, পাগড়ি পরা, দাড়ি রাখা, সুন্নতি লেবাস পরা, সুন্নতির উপর বর্তমানে চলা, এটাও জান্নাতে নিয়ে যাওয়ার আমল। এভাবে অসংখ্য আমল আছে যেগুলো বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। তো যে জান্নাতে নিয়ে যাওয়ার আমলগুলো আছে না, এগুলো বর্তমানে এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আপনি দেখবেন যদি কেউ পাগড়ি পরে না তাকে নিয়ে ঠাট্টামশকারি করে, কেউ দাড়ি রাখছে তাকে নিয়ে ঠাট্টামশকারি করে, কেউ সুন্নতির উপর আমল করতেছে তাকে নিয়ে ঠাট্টামশকারি করে, মানুষ সুন্নতির উপর আমল করতে পারতেছে না মানুষের তামাশার কারণে। এভাবে দেখেন আপনি নামাজের মধ্যে অলসতা, ইবাদতের মধ্যে অলসতা, নেকির মধ্যে অলসতা, নেকির দাওয়াত দিতে গেল এখানে অলসতা, নিজের ঘরে গুনাহ করতেছে, নিজের পাশের ঘরে গুনাহ করতেছে, আমি যে দাওয়াত পেশ করবো এটাও লজ্জা লাগতেছে, মানে মানুষের কাছে নেকি করে এটা অনেক কঠিন হয়ে গেছে। আর মুসিবত যখন চলে আসে না তখন অধৈর্য হয়ে যায়, মুসিবত আসলো, পেরেশান আসলো, অসুস্থ হয়ে গেল, বিপদ চলে আসলো, নিজের উপর আসলো, ঘরের উপর আসলো, আত্মীয়র উপর আসলো, বাচ্চার উপর আসলো, সম্পদের মধ্যে আসলো, জানের উপর আসলো, মালের উপর আসলো, তো দেখা যায় অধৈর্য হয়ে যায়, যার কারণে বান্দা জান্নাতে আমলগুলো করার চেয়ে বঞ্চিত হয়ে যায়। অন্যদিকে যদি আমরা দেখি আবার জাহান্নামে যাওয়ার যে আমলগুলো আছে এগুলো এখন মানুষ ঘরের মধ্যে বসে করতে পারতেছে। আপনি দেখেন জাহান্নামে নিয়ে যাওয়া যেটা অনেক বড় একটা মাধ্যম বর্তমান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মোবাইল। এটা যদিও বা এটা দিয়ে ভালো কাজ করা যাচ্ছে, কয়েকজন এটার ভালো ব্যবহার জানে, অসংখ্য মানুষ নিজের সম্পদকে, নিজের সময়কে, নিজের আমলগুলোকে মোবাইল নামের ভাইরাস যেটা দিয়ে গুনাহ করতেছে, গুনাহ করে করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। মানুষ যেগুলোর কারণে জান্নাতি আমল থেকে দূরে থাকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, যেই জিনিসগুলো মানুষকে বরবাদ করে দেয় এর মধ্যে একটা হচ্ছে নারী, যেটা পূর্ববর্তী উম্মত যারা ছিল অন্য নবীদের ইনাদের উম্মতদেরকে যে বরবাদ করে দিছে না, এর মধ্যে একটা বড় বিপদ হচ্ছে নারী। এই নারীর ফাঁদের মধ্যে পড়ে মানুষ নেকি থেকে দূরে চলে যায়। শয়তান তো এই নিজে বলতেছে আমার হাতিয়ার যেগুলো আছে, আমি যদি একটা মানুষকে পদভ্রষ্ট করতে ফেল হয়ে যায় আমার প্রত্যেকটা হাতিয়ারের মাধ্যমে, কিন্তু নারীর মাধ্যমে আমি কামিয়াব হয়ে যাই। নারীর ফাঁদ হচ্ছে এটা এমন ফাঁদ যার মাধ্যমে আমি বড় বড় নেককারকে বরবাদ করে দিয়েছি। বল আমিন বাওরার কথা হয়তো আপনি শুনেছেন পড়েছেন, এই এত বড় একজন বুজুর্গ হওয়ার পরেও বরবাদ হয়েছে নারীর কারণে এবং সম্পদের লোভের কারণে। তো বর্তমান উলামায়ে কেরাম ফরমাচ্ছে এটা মানুষকে যে জান্নাতের রাস্তা থেকে দূরে নিয়ে আসলো, জাহান্নামের নিকটে নিয়ে আসছে, যেই বিমারিটা যে বিপদ সেটা হচ্ছে নারী আর সম্পদ। এই দুইটা জিনিস থেকে যারা বাঁচতে পারবে না তো এরা কিন্তু জান্নাতের রাস্তার দিকে চলা বড়ই কঠিন হবে। এই দুইটা জিনিসের কারণে আপনি যুব সমাজ আজকে নারীর পিছনে ঘুরতে 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 হায়াত শেষ, সময় শেষ, সব শেষ। অথচ জান্নাতি হুর যেগুলো আছে না, এগুলো তো বড়ই নিয়ামত, এগুলো বড়ই সৌন্দর্য। এগুলো যারা পাবে তারা তো কোনো দুঃখ ভুলে মনে থাকবে না, কষ্ট মনে থাকবে না, সব কিছু ভুলে যাবে। লেখা যায় আমি আপনাকে কি বলবো, জান্নাতে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছে, হাদিসের পাকের সারাংশ হচ্ছে এরকম যে আল্লাহ পাক দুনিয়ার মধ্য থেকে কোন এক ব্যক্তিকে, যিনি সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে ছিল, অভাবের মধ্যে ছিল, দারিদ্রের মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল, ওরকম একজন ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর আল্লাহ পাক ইরশাদ করবে, এ আমার বান্দা তুমি বলো দুনিয়ার মধ্যে তুমি কি কোনো কষ্ট দেখেছো, কোনো দুঃখ দেখেছো? তখন ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর বলবে, এ আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট দেখি নাই।
আল্লাহ আল্লাহ,
আপনি দেখেন জান্নাতের মধ্যে প্রবেশ করাটা দুনিয়ার সকল দুঃখকে ভুলিয়ে দেয়, দুনিয়ার সকল কষ্টকে ভুলিয়ে দেয়, দুনিয়ার সকল মুসিবতকে ভুলিয়ে দেয়। আর মানুষ বলে ভাই শান্তি শান্তি, প্রকৃত শান্তি জান্নাতের মধ্যে। পক্ষান্তরে এটাও আসছে কিতাবের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাপাক যাকে ধনবান করেছে, সম্পদশালী করেছে, বিভিন্ন নিয়ামত দ্বারা যাকে আল্লাপাক দুনিয়ার মধ্যে রেখেছে, ওরকম একজন গুণাগার, নাফরমান, বে আমলদার, কাফের, এদের থেকে একজনকে আল্লাপাক জাহান্নামে প্রেরণ করবে। প্রেরণ করে আল্লাপাক ইরশাদ করবে, এ আমার বান্দা তুমি কি কখনো সুখ দেখেছ, শান্তি দেখেছ? তখন ওই ব্যক্তি বলবে, এ আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমি কোনোদিন সুখ দেখিনি। তাহলে উলামায়ে কেরাম বলে জান্নাতের মধ্যে প্রবেশ করাটা দুনিয়ার সকল দুঃখকে ভুলে যায়, আর জাহান্নামের মধ্যে প্রবেশ করাটা দুনিয়ার সকল সুখকে ভুলে যায়। তো যারা আজকে আমরা সুখের জন্য গুনাহ করতেছি দুনিয়াবি সুখ পাওয়ার জন্য, তো তাদের তো চিন্তা করা দরকার আল্লাহ পাক কি রেখেছে আমার জন্য, জান্নাতের মধ্যে কি কি নিয়ামত রেখেছে। তো যারা আমরা চাই জান্নাত পেতে, জান্নাতের নিয়ামতগুলো পেতে, এদের যেটা সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে কি, গুনাহ থেকে বেঁচে থাকা। হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে সবচাইতে বেশি হুর পাবে কি জান্নাতের মধ্যে, সবচেয়ে বেশি হুর পাবেকে বলা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেছে যে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি হুর পাবে। জান্নাতের মধ্যে কারা বেশি যাবে, এক হাদিসে পাকের মধ্যে আসে কারা কোন মানুষগুলো জান্নাতের মধ্যে বেশি যাবে, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন ওই ব্যক্তিরা বেশি যাবে যে আল্লাহকে ভয় করে এবং সুন্দর চরিত্রের অধিকারী আছে। এই দুইটা গুণাবলীর বরকতে, দুইটা গুণাবলীর কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে যাবে।
এই দুইটা গুণের মধ্যেই তো সবকিছু আছে।
হ্যাঁ,
আল্লাহকে ভয় করা,
আল্লাহকে ভয় করা, সুন্দর চরিত্র, এই দুইটা গুণ থেকে আমরা অনেকে বঞ্চিত। আল্লাহকে ভয় করার ফজিলতের ব্যাপারে কোরআনের পাকের মধ্যে আসছে, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যে আপন রবের দরবারে দাঁড়াতে ভয় করে তার জন্য দুটা জান্নাত
আছে।
এখন এই ভয় যদি থেকে যায়, আমার কাছে আল্লাহর ভয় আছে তাহলে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার কাছে আল্লাহ পাকের ভয় আছে আমি টিভি বিসিআর হারাম কিছু দেখবো না, আমার কাছে আল্লাহ পাকের ভয় আছে আমি মা বাবাকে কষ্ট দেব না, আমার কাছে আল্লাহর ভয় আছে কষ্ট দেব না, আমার কাছে আল্লাহ পাকের ভয় আছে আমি নামাজও কাজা করবো না, আমার কাছে আল্লাহ পাকের ভয় আছে আমি মারামারি কাটাকাটি, এর যে রমজান মাস আছে রোজও ত্যাগ করবো না। মোট কথা, আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে সে গুনাহ থেকে বাঁচবে, নেকির কাজ করবে, এমন কাজ করবে যে কাজ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ। জি কাউসার ভাই, প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, জান্নাতের শেষ মাদানী ফুল?
শেষ মাদানী ফুল হচ্ছে এটাই মাশাআল্লাহ, আমার সাইবুল তো বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে দুনিয়ার মধ্যে মুসিবত, পেরেশানি এগুলো আসবে। এক তো সুখের মোহের মধ্যে পড়ে জান্নাতকে ভুলে যাওয়া,
জি
ধোকায় পড়ে যাওয়া, অপরদিকে পেরেশানি মুসিবতের মধ্যে পড়ে আখিরাতে বিপদগ্রস্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে রিসালাতের মধ্যে একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃগী রোগী, আমরা যেটাকে বলি মৃগ রোগ, না মানে বেহুশ হয়ে যায়, এবং ওনাদের যখন বেহুশ হয়ে যায় না তখন আর কোনো কিছু কি থাকে না, হুঁশ থাকে না, সতর খুলে যায়, কাপড় চোপড়। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করে দিন, সংক্ষিপ্ত বা সারমর্ম হচ্ছে এরকম, আপনি দোয়া করে দিন যেন আমি রোগ থেকে কি পেয়ে যাই,
নাজাত পেয়ে যাই,
নাজাত পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি তোমার সাথে সওদা করতে চাই, আমি তোমার সাথে সওদা করতে চাই, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব এবং তুমি এই রোগ থেকে মুক্তি পাবে। অথবা তুমি যদি চাও এই রোগের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে, এর বিনিময়ে তুমি জান্নাত লাভ করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন তুমি কোনটা চাও? বর্ণনাকারী বলছে ওই মহিলা এক সেকেন্ড সময় নেয়নি চিন্তা করবে কিংবা ফিকির করবে। ওই মহিলার সাথে সাথে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাত চাই, আমি যতটুকু হায়াত আছে মৃগী রোগের সাথে কাটিয়ে দিব, এর সাথে আমি কাটিয়ে দিব, কোনো টেনশন নেই, আমি জান্নাত চাই। কিন্তু আমার একটি আর্জি হচ্ছে, আমি যখন এই বেহুশ হয়ে যাই তখন আমার সতর বা আমার কাপড় সরে যায়, আমার জন্য এতটুকু দোয়া করুন যেন আমার কাপড় সম্ভ্রম যেন আমার সতরের দিকে এফেক্ট না হয় বা সরে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাত তুলে দোয়া করলেন। বলা হচ্ছে, বর্ণনাকারী বলছে ওই মহিলা হত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত সময় পর্যন্ত জীবিত ছিলেন, এবং ওই সময় পর্যন্ত যতবার উনি বেহুশ হতেন কখনো ওনার স্থান থেকে কাপড় সরত না, এবং যখনই কোনো নতুন ব্যক্তি আসতো আর বলতো যে আমি জান্নাতি কাউকে দেখতে চাই, তখনই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওই বৃদ্ধা মহিলার ঘরে নিয়ে যেতেন আর ওনাকে বাহিরে ডাকতেন আর বলতেন ইনি হচ্ছে জান্নাতি
মহিলা।
তাহলে এক তো এখানে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান না, আল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম চাইলেই জান্নাত দিতে পারে, আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাইলেই একজন যে কোনো রকম পেরেশানিগ্রস্ত ব্যক্তির পেরেশানি দূর করতে পারে।
বেশক বেশক।
এর উপর ওই মহিলার চিন্তা ভাবনা কেমন ছিল, জান্নাতে মহিলারা কেমন হয়, জান্নাতি ব্যক্তিদের ফিকিরটা কেমন হয়, যেটা না আসে ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক পেরেশানি, পারিবারিক সাংসারিক আর্থিক রোগ বিভিন্ন কারণে, যদি হাই এই মুসিবতটা যদি আমার নাজাতের মাধ্যম হয় কেনই বা আমি এটাকে আপন করে নেব, কেনই বা আমি এটার জন্য ধৈর্য ধারণ করব না। আর এই ধৈর্য ধারণ করা এবং ওই ধরনের মন মানসিকতা, এটা মশাল্লাহ আপনি বলেছিলেন আর একটি প্রোগ্রামের মধ্যে মশাল্লাহ স্মরণ আছে, যে ধৈর্য ধারণ করার জন্য একটা পরিবেশ দরকার, একটা মহল দরকার যেখানে আমার ওই ধরনের মন মানসিকতা তৈরি হতে পারে না। এছাড়া তো চিন্তা সবাই করে, যেমন আজকে যারা অনুষ্ঠান দেখছেন অনেকে হয়তো চিন্তা করছেন, কিন্তু এটার উপর অটল থাকা অনেক সময় কঠিন হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ বলবো, যারা অনুষ্ঠান দেখছি নিয়মিত মাদানী চ্যানেল দেখতে থাকি, মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি, ঘরের পরিবারের মধ্যে মাদানী চ্যানেল আম করে দিই এবং নিজেকে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশ আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার যে মন মানসিকতা প্রয়োজন, যে উপকরণ প্রয়োজন, সেটা কীভাবে অর্জন করতে হয়, অর্জন করা পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে, সঙ্গ দিবে।
যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের যারা দর্শকবৃন্দ, এই জন্য আসুন আমরা সবাই দাওয়াত ইসলামের এই ছায়ার মধ্যে চলে আসি, দাওয়াত ইসলামের এই মহলের মধ্যে চলে আসি, ইনশাল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। দাওয়াত ইসলামের জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে থাকে, জান্নাতে যাওয়ার রাস্তা আমার হুজুর যেটা বলেছেন যে কঠিন হবে, সেই কঠিন রাস্তাকে ইনশাল্লাহ দাওয়াত ইসলামী সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো আগামীকাল আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? আগামীকালের বিষয় হচ্ছে ইনশাআল্লাহুল করিম আমরা সুধারণা, ভালো ধারণা করা, ভালো ধারণা করার ব্যাপারে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করব। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। রবকে করে